দানিয়েলের পুস্তক সংখ্যা ১৮২, ভবিষ্যৎবাণীমূলক জোট ও যুদ্ধ, প্রাচীন সেলিউকাস থেকে আধুনিক ভূরাজনীতি পর্যন্ত।
১৩ ও ১৪ নম্বর পদ এমন এক ইতিহাসকে চিহ্নিত করে যেখানে সেলিউকাস ও ম্যাসেডনের ফিলিপ জোট গঠন করছিলেন এবং তারা যুক্তরাষ্ট্রকে প্রতীকীভাবে উপস্থাপন করে, যা রোমের প্রথম প্রক্সি সেনাবাহিনী, আর ম্যাসেডন গ্রিস জাতিসংঘের প্রতীক। ওই প্রারম্ভিক ইতিহাসে উত্তরের রাজা সেলিউকাস ও ফিলিপ গ্রিসের জোটটি সেই ইতিহাসের প্রতিনিধিত্ব করে যা পানিয়ামের যুদ্ধের দিকে নিয়ে যায়। দুই শতাব্দী পরে সেই শহরের নাম পানিয়াম থেকে বদলে কাইসারিয়া ফিলিপ্পি রাখা হয়েছিল। শহরটির যুগ্ম নামটি সেলিউকাস ও ম্যাসেডনের ফিলিপের জোটকে স্মরণ করার জন্য রাখা হয়নি।
কেসারেয়া ফিলিপি নামটির উৎপত্তি পানেয়াস বা পানিয়ুম নামে পরিচিত প্রাচীন নগরীর ঐতিহাসিক রূপান্তর থেকে। শহরটির মূল নাম ছিল পানেয়াস কারণ এটি গ্রিক দেবতা পানের প্রতি নিবেদিত একটি প্রখ্যাত ঝরনার নিকটে অবস্থিত ছিল। সেই ঝরনাটি, যা প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ছিল, জর্দান নদীতে মিশত।
খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর কাছাকাছি রাজা মহান হেরোদের শাসনামলে নগরটি ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যায় এবং তা সম্প্রসারিত ও শোভামণ্ডিত করা হয়। কৈসারিয়া ফিলিপ্পি নামকরণ করেন মহান হেরোদের পুত্র হেরোদ ফিলিপ। তিনি রোমান সম্রাট সিজার অগাস্টাসের সম্মানে নগরটির নাম রাখেন কৈসারিয়া এবং নিজের নামে ফিলিপ্পি। এইভাবে হয় কৈসারিয়া ফিলিপ্পি। অতএব কৈসারিয়া ফিলিপ্পি নামটি কৈসারিয়া, যা সিজার অগাস্টাসের প্রতি হেরোদের শ্রদ্ধার প্রতিফলন, এবং ফিলিপ্পি, যা হেরোদ ফিলিপকে সম্মানিত করে, এই দুইয়ের সমন্বয়।
ভবিষ্যৎবাণীমূলকভাবে পানিয়ামকে সেলিউকাস ও ম্যাসিডনের ফিলিপের মধ্যকার এক জোটের সাথে এবং সিজার ও হেরোদ ফিলিপের মধ্যকার এক মৈত্রী জোটের সাথেও সম্পর্কিত করা হয়। এই দুই জোট সেলিউকাস ও ফিলিপ দ্বারা প্রতিনিধিত্বকৃত পুতিনের রাশিয়ার ধসের পর গঠিত যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যকার জোটের কথাই নির্দেশ করে। এগুলো আরও প্রতিনিধিত্ব করে মা হিসেবে পরিচিত পোপতন্ত্র এবং কন্যা হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের মধ্যকার জোটকে, যা সিজার ও ফিলিপের মাধ্যমে প্রতিকায়িত, যারা উভয়েই রোমের প্রতিনিধি ছিলেন। সমষ্টিগতভাবে এগুলো চিহ্নিত করে যে যুক্তরাষ্ট্র রোমীয় শক্তির হাত ধরতে ব্যবধান পেরিয়ে হাত বাড়াচ্ছে এবং আত্মবাদের সাথে হাত মেলাতে অতল গহ্বরের উপরে হাত বাড়াচ্ছে। ষোড়শ পদের রবিবারের আইন আসার আগেই ত্রিবিধ ঐক্য ইতিমধ্যেই স্থাপিত থাকে।
পানিয়ম গ্রিক দেবতা প্যানের উপাসনার কেন্দ্রস্থলকে নির্দেশ করে। গ্রিক দেবতা প্যানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যে প্রস্রবণটি ছিল, সেটি তখন নরকের দরজা নামেও পরিচিত ছিল এবং যিশু সেখানে গেলে নরকের দরজা সম্পর্কে তার উক্তি শেষকালে সংঘটিত এক সংঘর্ষকে চিহ্নিত করে, যা গ্রিসের গ্লোবালিজম রাজনৈতিক ও ধর্মীয়ই বৈশিষ্ট্য এবং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের মধ্যে। এটি সেই যুদ্ধ যা প্রথম শুরু হয়েছিল দ্বিতীয় পদে গ্রিসের রাজ্যকে উস্কে দেওয়া সেই ধনী প্রেসিডেন্টের মাধ্যমে। এটি এক বিশ্বব্যাপী বাহ্যিক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ভেতরেও একটি অভ্যন্তরীণ যুদ্ধ।
গ্লোবালিজমের ধর্ম হল ড্রাগনের ধর্ম, যা আমাদের আধুনিক প্রেক্ষাপটে ওক ইজমের ধর্ম। ২০২০ সালে প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে চিহ্নিত অতল গহ্বর থেকে ওঠা জন্তুটি তার রাজনৈতিক ও ধর্মীয় শক্তি প্রকাশ করেছিল এবং পৃথিবীর জন্তুর উভয় শিংকে বধ করেছিল। সেই অতল গহ্বরটি অন্যান্য বিষয়ের পাশাপাশি স্প্রিং অফ প্যান দ্বারা প্রতিকায়িত হয়, যা জর্দান নদীকে জল সরবরাহ করত।
গ্রিক পুরাণে প্যান প্রকৃতি অরণ্য প্রান্তর এবং গ্রাম্য সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং তাকে উৎসর্গীকৃত একটি ঝরনার উপস্থিতি উপাসকদের কাছে ধর্মীয় গুরুত্ব বহন করত। দেবতা প্যানকে প্রায়ই ছাগলের পা, শিং এবং কানসহ চিত্রিত করা হয়। প্যানকে রাখালদের ও পশুপালের দেবতা বলে গণ্য করা হতো এবং তাকে প্রায়ই এক প্রফুল্ল ও দুষ্টুমিপূর্ণ দেবতা হিসেবে উপস্থাপন করা হতো, যে অরণ্য ও পর্বতমালায় উল্লাসে বিচরণ করত। ছাগল পদবিশিষ্ট দেবতা হিসেবে প্যানের এই চিত্রকল্প দানিয়েল অধ্যায় ৮ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে গ্রিসকে একটি পুম ছাগল দ্বারা উপস্থাপিত করা হয়েছে। প্রাচীন গ্রিসে ছাগল ছিল একটি সাধারণ গৃহপালিত প্রাণী এবং সেগুলো প্রায়ই পার্বত্য অঞ্চলে দেখা যেত, যেখানে প্যানের বিচরণ আছে বলে বিশ্বাস করা হতো, এই উপস্থাপনাটি প্যানের চিত্ররূপের একটি বিশিষ্ট বৈশিষ্ট্যে পরিণত হয় এবং দেবতার চিত্রায়নে ব্যবহৃত গ্রিক শিল্প ও সাহিত্য জুড়ে জাতীয় মুদ্রাসহ তা স্থায়ীভাবে বিদ্যমান ছিল।
যখন যীশু কৈশোরিয়া ফিলিপ্পি পরিদর্শন করেছিলেন, তিনি ঘোষণা করেছিলেন যে নরকের ফটকসমূহ মণ্ডলীর বিরুদ্ধে প্রাবল্য লাভ করতে পারবে না। যীশুর প্রশ্নের উত্তরে পিতর যা বলেছিলেন তা খ্রিস্টীয় ইতিহাস ও ঐতিহ্যে খ্রিস্টীয় স্বীকারোক্তি নামে পরিচিত।
যখন যীশু কাইসারিয়া ফিলিপ্পির অঞ্চলে এলেন, তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, লোকেরা বলে মনুষ্যপুত্র আমি কে? তারা বলল, কেউ বলে তুমি যোহন বাপ্তিস্মদাতা, কেউ এলিয়া, আর অন্যরা বলে জিরমীয় বা ভাববাদীদের একজন। তিনি তাদের বললেন, তবে তোমরা কি বল আমি কে? শিমন পিতর উত্তর দিয়ে বলল, তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তরে তাকে বললেন, ধন্য তুমি শিমন বার জোনা, কারণ মাংস ও রক্ত তোমাকে এটা প্রকাশ করেনি, কিন্তু স্বর্গে যিনি আছেন সেই আমার পিতা, আর আমি তোমাকে বলছি তুমি পিতর, আর এই শিলার ওপর আমি আমার মণ্ডলী নির্মাণ করব, আর পাতালের ফটক তার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবি দেব, তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে, আর তুমি পৃথিবীতে যা কিছু খুলে দেবে তা স্বর্গেও খোলা হবে। তারপর তিনি তার শিষ্যদের আদেশ দিলেন যেন তারা কাউকে না বলেন যে তিনি যীশু খ্রিস্ট। মথি ষোলহন তেরোন তাসনি।
এই অংশটি তাৎপর্যপূর্ণ, কারণ এটি যীশুর পরিচর্যা কার্যের এক সন্ধিক্ষণ মূলক মুহূর্ত এবং খ্রিস্টীয় ধর্মতত্ত্বের বিকাশকে উপস্থাপন করে। জীবন্ত ঈশ্বরের পুত্র মসীহ হিসেবে যীশুর বিষয়ে পিতরের স্বীকারোক্তিকে খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি এবং সেই কোণার পাথর হিসেবে দেখা হয় যার ওপর গির্জা নির্মিত। এই শিলার ওপর আমি আমার গির্জা নির্মাণ করব, এই উক্তিটি ক্যাথলিক ঐতিহ্যে পিতর নিজেকেই নির্দেশ করে বলে ব্যাখ্যা করা হয়, যাঁকে যীশু সেই শিলা হিসেবে চিহ্নিত করেন যার ওপর গির্জা নির্মিত হবে। এই ব্যাখ্যাই ক্যাথলিক ধর্মতত্ত্বে পাপাল প্রাধান্য ও কর্তৃত্বের ভিত্তি হিসেবে কাজ করে।
প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্বে শিলা বলতে ব্যক্তিগতভাবে পিতরকে বোঝানো হয়েছে বলে মনে করা হয় না, বরং যীশুকে মসীহ ও ঈশ্বরের পুত্র হিসেবে স্বীকার করে পিতরের বিশ্বাস স্বীকারোক্তিকেই তা নির্দেশ করে বলে বোঝা হয়। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মণ্ডলীর ভিত্তি পিতর নন, বরং এই স্বীকারোক্তি যে যীশুই খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র। ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা যাই হোক না কেন, মথি ১৬ ১৩ দাইন্ডিশে পিতরের স্বীকারোক্তিকে খ্রিস্টির বিশ্বাসে একটি কেন্দ্রীয় ও ভিত্তিমূলক অনুচ্ছেদ হিসেবে গণ্য করা হয়, যা যীশুর মসীহ ও ঈশ্বরের পুত্র রূপ পরিচয়কে গুরুত্ব সহকারে তুলে ধরে এবং মণ্ডলীর মিশন ও উদ্দেশ্যকে প্রত্যয়িত করে।
পূর্ববর্তী প্রবন্ধে আমরা দ্য ডিজায়ার অফ এইজেস থেকে একটি অংশ উপস্থাপন করেছি, যেখানে সিস্টার হোয়াইট খ্রিস্টের কাইসারিয়া ফিলিপ্পি ভ্রমণের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় চিহ্নিত করেছেন। তিনি যে বিষয়গুলোর একটি উল্লেখ করেন তা হল কাইসারিয়া ফিলিপ্পির শিক্ষাগুলি উপস্থাপন করার উদ্দেশ্যে খ্রিস্ট শিষ্যদের ইহুদিদের প্রভাব থেকে দূরে নিয়ে গিয়েছিলেন।
যীশু ও তার শিষ্যরা তখন কাইসারিয়া ফিলিপ্পির আশেপাশের এক শহরে এসে পৌঁছেছিলেন। তারা গালিলির সীমানার বাইরে ছিলেন এমন এক অঞ্চলে যেখানে মূর্তিপূজা প্রাধান্য পেত। এখানে শিষ্যরা ইহুদি ধর্মের নিয়ন্ত্রণমূলক প্রভাব থেকে সরে এসে পৌত্তলিক উপাসনার সঙ্গে আরও ঘনিষ্ঠ সংস্পর্শে এলেন। তাদের চারদিকে ছিল কুসংস্কারের এমন সব রূপ যা বিশ্বের সর্বত্র প্রচলিত ছিল। যীশু চেয়েছিলেন এসব দেখে তারা যেন পৌত্তলিকদের প্রতি তাদের দায়িত্ব অনুভব করে। এই অঞ্চলে তার অবস্থানকালে তিনি জনসাধারণকে শিক্ষা দেওয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে তার শিষ্যদের প্রতি আরও সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করার চেষ্টা করেছিলেন। যুগের আকাঙ্ক্ষা ছায়েক ৭৭।
২০০২ সালের ১৮ জুলাই খ্রিস্ট লাওদিকীয় অ্যাডভেন্টবাদের প্রভাব থেকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের শিষ্যদের মুক্ত করলেন। দশ কুমারীর দৃষ্টান্তে প্রথম হতাশা উপহাসকারীদের সেই সমাবেশ থেকে আন্দোলনকে বিচ্ছিন্ন করে যারা উপেক্ষিত হওয়ার পথে ছিল। এই সত্যটি মিলারপন্থীদের ইতিহাসে ১৮৩৪ সালের ১৯ এপ্রিল পূর্ণ হয়েছিল এবং আবার ২০০২ সালের ১৮ জুলাইও। এরপর বিলম্বের সময়ের ইতিহাস শুরু হয় এবং তা প্রথম ও তৃতীয় স্বর্গদূতের আন্দোলন উভয়ের মধ্যেই সত্যের ছাপ বহন করে।
প্রথম নিরাশাই তিনটি মাইল ফলকের মধ্যে প্রথমটি এবং এই ইতিহাসের পরিসমাপ্তি ঘটে ১৮৪৪ সালের ২২ অক্টোবরের মহানিরাশায়, যা প্রকাশিত বাক্য একাদশ অধ্যায়ের মহাভূমিকম্পের প্রতিরূপ। হিব্রু বর্ণমালার প্রথম অক্ষর অর্থাৎ সূচনা একটি নিরাশার প্রতিনিধিত্ব করে এবং হিব্রু বর্ণমালার শেষ অর্থাৎ ২২তম অক্ষরও একটি নিরাশার প্রতিনিধিত্ব করে। ত্রয়োদশ অক্ষর যা বিদ্রোহের প্রতিনিধিত্ব করে সেই মূর্খ কুমারীদের নিরাশাকে চিহ্নিত করে, যারা মধ্যরাত্রির আহ্বানে তাদের হারানো অবস্থাকে প্রকাশ করে, যখন তা নির্ধারণ করে কে সংকটের জন্য প্রস্তুত হয়েছে এবং কে প্রস্তুত হয়নি। হিব্রু বর্ণমালার ২২টি অক্ষর এই ইতিহাসের মধ্যে সম্পন্ন হওয়া ঈশ্বরত্ব ও মানবত্বের সংযুক্তির প্রতীকের প্রতিনিধিত্ব করে। যদিও মিলেরীয় ইতিহাস প্রথম কাদেশকে প্রতিনিধিত্ব করে এবং আজ আমাদের ইতিহাস শেষ কাদেশকে প্রতিনিধিত্ব করে।
দুটি রেখা সমান্তরাল, কিন্তু একটি ঈশ্বরের জনগণের ব্যর্থতাকে এবং অন্যটি ঈশ্বরের জনগণের জয়কে প্রতিনিধিত্ব করে। ক্রুশের ঠিক আগে যিশু তার শিষ্যদের প্যানিয়মে নিয়ে গিয়েছিলেন, যেমন তিনি তার অন্তিম দিনের শিষ্যদেরও প্যানিয়মে নিয়ে এসেছেন, এবং এভাবে তিনি একটি হতাশাকে অনুমতি দিয়েছেন যাতে তা তার অন্তিম দিনের শিষ্যদের লাউদিকীয় অ্যাডভেন্টিজমের কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স থেকে সরিয়ে দেয়, যার প্রতিনিধিত্ব মথির ষোড়শ অধ্যায়ের ইতিহাসে ইহুদিবাদ করেছে। এভাবে করতে গিয়ে তিনি একই সঙ্গে তার শিষ্যদের পৌত্তলিকতার সঙ্গে আরও ঘনিষ্ঠ সংস্পর্শে নিয়ে এলেন, যা তার অন্তিম দিনের শিষ্যদের কর্মপরিবেশকে প্রতিনিধিত্ব করে, যারা এখন শয়তানি শক্তির পূর্ণমাত্রার প্রকাশের মধ্যে বাস করছে, যার প্রতিনিধিত্ব করছে আধুনিক যোগাযোগ ব্যবস্থাগুলি, যেগুলি সমগ্র বিশ্বকে পশুর চিহ্ন গ্রহণের দিকে পরিচালিত করতে ব্যবহৃত হচ্ছে।
কাইসারিয়া ফিলিপ্পির ইতিহাস পানিয়ুমের যুদ্ধের ইতিহাসের সঙ্গে এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের সঙ্গে মিলে যায়। খ্রিস্ট ও তার শিষ্যরা ক্রুশের ছায়া দাঁড়িয়েছিলেন, যা প্রতিকায়িত করে যে শেষ দিনের তার শিষ্যরা রবিবারের আইনের ছায়ায় দাঁড়াবে। সেখানে ১৩ থেকে ১৫ নম্বর পদে কাইসারিয়া ফিলিপ্পিতে এবং একই সঙ্গে পানিয়ুমের যুদ্ধের প্রসঙ্গে যেখানে আজ আমরা দাঁড়িয়ে আছি, খ্রিস্ট তার শিষ্যদের পদ ১৬তে কি ঘটতে চলেছিল সে বিষয়ে শেখাতে শুরু করলেন।
তাঁকে যে ভোগান্তি অপেক্ষা করছিল সে কথা তিনি তাদের বলতে যাচ্ছিলেন, কিন্তু প্রথমে তিনি একা সরে গিয়ে প্রার্থনা করলেন যেন তাদের হৃদয় তার কথা গ্রহণের জন্য প্রস্তুত হয়। যুগের আকাঙ্ক্ষা ৪:১১।
খ্রিস্ট তার শিষ্যদের ক্রুশের কথা বলার আগে তিনি প্রথমে চলে গিয়েছিলেন বা বিলম্ব করেছিলেন। এভাবে তিনি দৃষ্টান্তে বর্ণিত বিলম্বকাল এবং ইতিহাসে ১৮ জুলাই ২০২০ থেকে জুলাই ২০২৩ পর্যন্ত সময়কে বিলম্বকাল হিসেবে চিহ্নিত করলেন।
তাদের সঙ্গে যোগ দেওয়ার পর তিনি যা প্রদান করতে চেয়েছিলেন তা সঙ্গে সঙ্গে প্রকাশ করেননি। এটি করার আগে তিনি তাদেরকে তার প্রতি নিজেদের বিশ্বাস স্বীকার করার একটি সুযোগ দিলেন, যাতে তারা আসন্ন পরীক্ষার জন্য বলীয়ান হতে পারে। দ্য ডিজায়ার অফ এইজেস ৪:১১।
২০২৩ সালের জুলাইয়ে প্রভু সেই হতাশায় জড়িতদের তাদের বিশ্বাস প্রকাশ করার সুযোগ দিতে শুরু করেন। তিনি এটি করেছিলেন ইজেকিয়েল ৩৭ অধ্যায়ের বার্তা উন্মোচিত করে, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বার্তাকে নিশ্চিত করেছিল। এটি সেই যোগসূত্র ছিল যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিলমোহরের সময়কালকে শীঘ্রই আসন্ন রবিবারের আইনের সঙ্গে যুক্ত করেছিল। এটি তা করেছিল ১৮ জুলাই ২০১০ রবিতক ডিএস্টুস প্রভেষ সূত্রের কাঠামোর মধ্যে স্থাপন করে, কারণ যারা দেখতে ইচ্ছুক ছিলেন তারা বুঝতে পারতেন যে প্রতিটি সংস্কারমূলক আন্দোলনের একটি মূল ভাব থাকে যা তাদের স্বতন্ত্র পবিত্র ইতিহাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
শেষ দিনগুলোতে তৃতীয় সর্বনাশের বার্তা ১১ সেপ্টেম্বর ২০০১ তারিখে উপস্থিত হয়েছিল। তারপর তৃতীয় সর্বনাশ সম্বন্ধে একটি ভ্রান্ত বার্তা প্রচারিত হয় যা এক মহানিরাশার জন্ম দেয়, কিন্তু যে বার্তা তাদেরকে ৩.৫ দিন মৃত, শুষ্ক ও ছিন্ন বিচ্ছিন্ন অস্থি অবস্থায় থাকার পর পুনরায় জীবিত করে তুলেছিল তা ছিল ৪ বায়ুর বার্তা, যা তৃতীয় সর্বনাশও বটে।
শেষকালের শিষ্যরা যদি দেখতে চান, দেখতে পারেন যে ১৪৪,০০০কে সিলমোহর দেওয়ার তিনটি পথচিহ্ন প্রতি ধাপেই একই বিষয় এবং দ্বিতীয় ধাপে হিব্রু বর্ণমালার ত্রয়োদশ অক্ষর দ্বারা প্রতিকায়িত বিদ্রোহ সেই বার্তাটিকে সত্য হিসেবে নিশ্চিত করেছিল। প্রভু যে দ্বিতীয় সাক্ষ্য প্রদান করেছিলেন তা ছিল এই সত্যে যে পূর্ববর্তী সংস্কার আন্দোলনগুলোর প্রথম হতাশা ঈশ্বরের প্রকাশিত ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহের উপরই প্রতিষ্ঠিত ছিল, সেটি মসির নিজের পুত্রকে খতনা না করা হোক বা উজ্জাহর সেই সিন্ধুক স্পর্শ করা বা লাজারুসের মৃত্যুর বিষয়ে যিশুর কথায় মার্থা ও মেরির সন্দেহ করা হোক, যে একমাত্র সংস্কার রেখা
এই সত্যকে সমর্থন করেনি যে প্রথম হতাশাটি অবাধ্যতার ওপর ভিত্তি করেছিল, সেটি ছিল মিলারাইটদের সংস্কার আন্দোলন। কিন্তু সেই সময় এটিও দেখানো হয়েছিল যে মিলারাইটদের ইতিহাসের এমন অভ্যন্তরীণ পথচিহ্ন ছিল যা সাতের মধ্যে থাকা অষ্টমটির সত্যের উপর ভিত্তি করেছিল।
অষ্টমটি যে সাতটির মধ্য থেকেই, এই সত্যটি যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের একটি প্রধান উপাদান যা এখন উন্মোচিত হচ্ছে এবং ফিলাডেলফিয়ান মিলারাইট আন্দোলনের লাওদিকিয়া মণ্ডলীতে রূপান্তর ছিল এমন এক মাইল ফলক যা চিহ্নিত করেছিল কখন তৃতীয় স্বর্গদূতের লাওদিকিয়ান আন্দোলন 144,000-এর ফিলাডেলফিয়ান আন্দোলনে রূপান্তরিত হবে। অতএব প্রথম মিলারাইট হতাশাটি তাদের আন্দোলন অবাধ্যতা প্রদর্শন না করেই সংঘটিত হয়েছিল, এই সত্যটি শেষকালে একই মাইল ফলকের জন্য বৈপরীত্য সরবরাহ করেছিল যেখানে তৃতীয় স্বর্গদূতের লাওদিকিয়ান আন্দোলন অবাধ্যতা করবে এবং এক হতাশার জন্ম দেবে, এবং তেমনটি করেই তা মিলারাইট মাইল ফলকের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং এই যুক্তিই দেখাবে যে 144,000-এর আন্দোলনই অষ্টম যা সাতটির মধ্য থেকেই।
2023 সালের জুলাই মাসে প্রভু তার অন্তিমকালের জনগণকে রবিবারের আইন সংক্রান্ত সংকটের জন্য প্রস্তুত করতে অরণ্যে এক কণ্ঠস্বর উত্থিত করলেন এবং তিনি দীর্ঘক্ষণ প্রার্থনায় নিমগ্ন থেকে শিষ্যদের কাছে ফিরে এলে তাদেরকে তাদের বিশ্বাস প্রকাশ করার সুযোগ দিলেন। খ্রিস্টের সময়ে বার্তাটি ছিল তার বাপ্তিস্ম, সে মুহূর্ত যখন যীশু যীশুখ্রিস্ট হলেন। সেই পথচিহ্নটি 2001 সালের 1 সেপ্টেম্বরের সঙ্গে মিলে যায় এবং তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন লোকেরা কি মনে করে, তারপর তাদেরই জিজ্ঞাসা করলেন তারা খ্রিস্ট সম্পর্কে কি মনে করেন।
তাদের সঙ্গে যোগ দেওয়ার পর তিনি যা জানাতে চেয়েছিলেন তা সঙ্গে সঙ্গে জানাননি, এটি করার আগে তিনি তাদের তার প্রতি বিশ্বাস স্বীকার করার সুযোগ দিলেন যাতে আসন্ন পরীক্ষার জন্য তারা দৃঢ় হতে পারেন। তিনি জিজ্ঞাসা করলেন মানুষেরা বলে আমি মনুষ্যপুত্রকে। দুঃখজনকভাবে শিষ্যদের স্বীকার করতে বাধ্য হতে হল যে ইসরায়েল নিজেদের মসীহকে চিনতে ব্যর্থ হয়েছে। কেউ কেউ সত্যি তার অলৌকিক কাজগুলো দেখে তাকে দাউদের পুত্র বলে ঘোষণা করেছিল। ব্যাতসাইদায় যাদের খাওয়ানো হয়েছিল সেই জনতা তাকে ইসরায়েলের রাজা ঘোষণা করতে চেয়েছিল। অনেকে তাকে নবী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত ছিল কিন্তু তাকে মসীহ বলে তারা বিশ্বাস করেনি। যুগ যুগের আকাঙ্ক্ষা 3:41।
অ্যাডভেন্টবাদের সংখ্যাগরিষ্ঠ অংশ 2001 সেপ্টেম্বরের তৃতীয় হায়ে বিশ্বাস করেনি। তারা আন্দোলনের মধ্যে উপস্থাপিত ভাববাণীময় বাক্যের কিছু অলৌকিক সত্যে বিশ্বাস করেছিল এবং কেউ কেউ বুঝেছিল যে 2001 সালের 1 সেপ্টেম্বরের বার্তায় সত্যের কিছু উপাদান ছিল, কিন্তু তারা 2001 সালের 1 সেপ্টেম্বরের দাবিসমূহে প্রকৃতপক্ষে বিশ্বাস করেনি।
2001 সালের 1 সেপ্টেম্বরের দাবিটির পূর্বরূপ ছিল 1840 সালের 1 আগস্টের দাবি এবং 1840 সালের 1 আগস্টের পরিপূর্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিস্টার হোয়াইট সেই দাবিটি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন
যে নির্দিষ্ট সময়টি বলা হয়েছিল ঠিক সেই সময়ে তুরস্ক তার রাষ্ট্রদূতদের মাধ্যমে ইউরোপের মিত্র শক্তিগুলির সুরক্ষা গ্রহণ করল এবং এভাবে নিজেকে খ্রিস্টীয় জাতিগুলির নিয়ন্ত্রণাধীন করল। ঘটনাটি ভবিষ্যৎবাণীটিকে হুবহু পরিপূর্ণ করেছিল। যখন বিষয়টি জানা গেল তখন বহু লোক নিশ্চিত হল যে মিলার ও তার সহযোগীদের দ্বারা গৃহীত ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নীতিসমূহ সঠিক এবং অ্যাডভেন্ট আন্দোলন এক আশ্চর্য গতি লাভ করল। বিদ্বান ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রচার এবং তার মতামতসমূহ প্রকাশ উভয় ক্ষেত্রেই মিলারের সঙ্গে যুক্ত হলেন এবং 1840 থেকে 1844 পর্যন্ত কাজটি দ্রুত বিস্তৃত হল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 334-335।
1840 সালের 11 আগস্ট যে বিষয়টি নিশ্চিত হয়েছিল তা হল মিলারের ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টিভঙ্গিগুলো সঠিক ছিল এবং 2001 সালের 11 সেপ্টেম্বর সংক্রান্ত দাবিটি হল এই নিশ্চয়তা যে ফিউচার ফর আমেরিকায়ের ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টিভঙ্গিগুলো সঠিক। 2023 সালের জুলাই মাসে অনুতাপহীন জনতা এই ভিত্তিটি স্বীকার করতে পারেনি এবং করতে চায়ওনি যে খ্রিস্ট কর্তৃক পরিকল্পিত এবং ফিউচার ফর আমেরিকায়ের কাছে অর্পিত পদ্ধতিটি আসলে শেষ বৃষ্টির পদ্ধতি। কিন্তু তখন খ্রিস্ট তার শিষ্যদের জিজ্ঞেস করলেন জনতা নয় তারা কি মনে করেন।
যীশু এবার শিষ্যদের নিজেদের সম্পর্কেই দ্বিতীয় প্রশ্নটি করলেন, কিন্তু তোমরা বলো আমি কে? পিতর জবাবে বললেন, তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রথম থেকেই পিতর বিশ্বাস করেছিল যে যীশুই মসীহ। যোহন বাপ্তিস্মদাতার প্রচারে অনুপ্রাণিত হয়ে এবং খ্রিস্টকে গ্রহণ করেছিল যারা, যোহনকে যখন বন্দী করা হল ও মৃত্যুদণ্ড দেওয়া হল, তখন তারা যোহনের ঈশ্বর প্রদত্ত দায়িত্ব সম্পর্কে সন্দেহ করতে শুরু করল, এবং এখন তারা সন্দেহ করল যে যীশুই সেই মসীহ কিনা যার জন্য তারা এতদিন ধরে প্রতীক্ষা করছিল। যারা উৎসাহ ভরে আশা করেছিল যে যীশু দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হবেন, সেই বহু শিষ্য যখন বুঝল যে তার এমন কোনো ইচ্ছা নেই, তখন তারা তাকে ত্যাগ করল। কিন্তু পিতর ও তার সঙ্গীরা তাদের আনুগত্য থেকে বিচ্যুত হননি। যারা গতকাল প্রশংসা করে আজ নিন্দা করে, তাদের এই দোদুল্যমান আচরণ উদ্ধারকর্তার সত্যিকারের অনুসারীর বিশ্বাস নষ্ট করতে পারেনি। পিতর ঘোষণা করলেন, তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি তার প্রভুকে রাজকীয় সম্মানে মুকুট পরানোর জন্য অপেক্ষা করেননি, বরং তার অপমানের অবস্থায় তাকে গ্রহণ করেছিলেন। পিতর বারোজনের বিশ্বাস প্রকাশ করেছিলেন, তবু শিষ্যরা এখনও খ্রিস্টের মিশন বুঝতে অনেক দূরে ছিল। যাজক ও শাসকদের বিরোধিতা ও ভ্রান্ত উপস্থাপনা, যদিও তা তাদের খ্রিস্ট থেকে ফেরাতে পারেনি, তবু তাদের মধ্যে বড় বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তারা নিজেদের পথ স্পষ্টভাবে দেখতে পেত না। তাদের প্রারম্ভিক শিক্ষার প্রভাব, রাব্বিদের শিক্ষা, ঐতিহ্যের শক্তি, এসব এখনও সত্যের প্রতি তাদের দৃষ্টি ব্যাহত করছিল। সময়ে সময়ে যীশুর কাছ থেকে মূল্যবান আলোর কিরণ তাদের ওপর উদ্ভাসিত হতো, তবু তারা প্রায়ই ছায়ার মধ্যে হাতড়াতে থাকা মানুষের মতো ছিল। কিন্তু এই দিনে তাদের বিশ্বাসের মহাপরীক্ষার মুখোমুখি হওয়ার আগে পবিত্র আত্মা শক্তিসহ তাদের ওপর বিরাজ করলেন। কিছু সময়ের জন্য তাদের দৃষ্টি যা দেখা যায় থেকে সরিয়ে যা দেখা যায় না তার দিকে নিবদ্ধ হল। ২ করিন্থিয়ান্স ৪:১৮। মানবত্বের আবরণের নিচে তারা ঈশ্বরের পুত্রের মহিমা অনুধাবন করেছিল। যীশু পিতরকে উত্তরে বললেন, ধন্য তুমি শিমন বার জোনা, কারণ মাংস ও রক্ত এটি তোমাকে প্রকাশ করেনি, কিন্তু স্বর্গে যিনি আছেন আমার পিতা প্রকাশ করেছেন। ২ করিন্থিয়ান্স ৪:১-২।
ঈশ্বরের পুত্র হিসেবে খ্রিস্টকে শনাক্ত করে পিতরের স্বীকারোক্তি সেই ইতিহাসের পরীক্ষামূলক প্রশ্নটির প্রতি সরাসরি উত্তর প্রদান করেছিল। ঈশ্বরের ভাববাণীমূলক বাক্যে যেমন নির্ধারিত ছিল, মসীহের আবির্ভূত হওয়ার সময় এসে গিয়েছিল, এবং কেবল তারাই যারা সেই সত্য গ্রহণ করেছিল পিতরের উক্তির দ্বারা প্রতিনিধিত্ব প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতো। পিতর তাদের প্রতিনিধিত্ব করেন যারা ১১ সেপ্টেম্বর ২০০১ প্রতিষ্ঠিত বার্তা গ্রহণ করে এবং যারা স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র। পিতর ১২ জনের বিশ্বাস প্রকাশ করেছিলেন এবং তিনি যে ১২ জনের প্রতিনিধিত্ব করেছিলেন তারা ছিল ১,৪৪,০০০। এই কারণেই ওই অনুচ্ছেদে খ্রিস্ট পিতরের নাম শিমন বার জোনা থেকে পরিবর্তন করে পিতর রাখলেন।
সাইমন অর্থ যিনি শোনেন এবং বার অর্থ অমুকের পুত্র আর জোনা অর্থ কবুতর। সাইমন সেই সব লোকদের প্রতিনিধিত্ব করেছিল যারা কবুতরের বার্তা শুনেছিল, যা যীশুর বাপ্তিস্মের সঙ্গে সম্পর্কিত সত্যগুলোকে প্রতিনিধিত্ব করত যখন তিনি শক্তিতে অভিষিক্ত হয়ে খ্রিস্ট হলেন, যেমনটি প্রতীকীভাবে প্রকাশ পেয়েছিল কবুতরের রূপে পবিত্র আত্মার অবতরণে।
সংস্কারের রেখাসমূহ পরস্পর সমান্তরাল এবং যোহন মিলারাইটদের প্রতিনিধিত্ব করে, যারা ১১ আগস্ট ১৮৪৫ তারিখে ছোট বইটি খেয়েছিল। ঝিরমিয়া সেই ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং যখন তিনি ছোট বইটি খেয়েছিলেন তখন তাকে ঈশ্বরের নামে ডাকা হয়েছিল।
তোমার বাক্যগুলো পাওয়া গেল আর আমি সেগুলো খাইলাম, আর তোমার বাক্য আমার হৃদয়ের আনন্দ ও উল্লাস হল, কারণ আমি তোমার নামে ডাকা হয়েছি, হে সেনাবাহিনীর প্রভু ঈশ্বর। ঝিরমিয়া ১৫:১৫।
যখন প্রভু আব্রামের সঙ্গে চুক্তিতে প্রবেশ করলেন তখন তিনি তার নাম আব্রাহাম করলেন, যেমন তিনি সারাই ও জাকবের ক্ষেত্রেও করেছিলেন। নামের পরিবর্তন একটি চুক্তিগত সম্পর্কের প্রতীক, এবং সেই পথচিহ্নে যেখানে ঐশ্বরিক প্রতীক অবতীর্ণ হয় সেখানে ঈশ্বরের জনগণকে বার্তাটি গ্রহণ করতে হবে, চুক্তিতে প্রবেশ করতে হবে, এবং তখন তাদের নাম পরিবর্তিত হবে। খ্রিস্টের সময়ের শিষ্যদের একজন প্রতিনিধি হিসেবে শিমন বার জোনা তাদের প্রতিনিধিত্ব করেছিলেন,
যারা পায়রার বার্তা শুনেছিল।
তিনি সাক্ষ্য দিয়ে জানান যে তিনি স্বীকার করেছেন যে সেই মাইলফলকে যীশুখ্রিস্ট হয়েছিলেন এবং তিনি ঈশ্বরের পুত্র ছিলেন এবং এর সঙ্গে যা কিছু জড়িত, তখন খ্রিস্ট তার নাম বদলে পিতর রাখেন। তিনি সেই বার্তাই ব্যক্ত করেছিলেন যা ওই ইতিহাসে খ্রিস্টের চুক্তির জনগণ গ্রহণ করেছিল এবং এর ফলে তিনি শেষকালের 144,000-এরও প্রতিরূপ হয়ে ওঠেন।
ইংরেজি বর্ণমালায় পি হল ষোড়শতম অক্ষর এবং ই হল বর্ণমালার পঞ্চম অক্ষর এবং টি হল বিশতম অক্ষর। ই অক্ষরটি পুনরাবৃত্ত হয় এবং নামটি শেষ হয় আর অক্ষরে, যা 18তম অক্ষর। 16 × 5 × 20 × 5 × 18 = 144,000। অসাধারণ ভাষাবিদ পিটারের সঙ্গে হিব্রু ভাষায় কথা বলেছিলেন এবং নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা হয়েছিল এবং কিং জেমস ভার্সনের অনুবাদকরা নিউ টেস্টামেন্ট ইংরেজিতে প্রকাশ করেছিলেন।
ভিন্ন ভিন্ন ভাষার তিনটি স্তর থাকা সত্ত্বেও ঈশ্বরের পুত্র, বিস্ময়কর ভাষাবিদ এবং বিস্ময়কর গণনাকারী খ্রিস্ট মথির ষোড়শ অধ্যায়ে 144,000-এর সিলকরণের একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা পানিয়ামের যুদ্ধ এবং কাইসারিয়া ফিলিপ্পিতে তার ভ্রমণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি তা করেছিলেন ভাষা ও সংখ্যার ওপর তার নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে, কারণ তিনি পালমনি, বিস্ময়কর গণনাকারী, এবং বাক্য, বিস্ময়কর ভাষাবিদ উভয়ই।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
প্রায় 2000 বছর আগে স্বর্গে ঈশ্বরের সিংহাসন থেকে রহস্যময় তাৎপর্যপূর্ণ এক কণ্ঠস্বর শোনা গেল, দেখ আমি আসছি, বলি ও নিবেদন তুমি চাওনি, কিন্তু আমার জন্য তুমি এক দেহ প্রস্তুত করেছ। দেখ আমি আসছি, গ্রন্থে আমার সম্বন্ধে লেখা আছে, তোমার ইচ্ছা পালন করতে হে ঈশ্বর। ইব্রীয় 10:5-7। এই কথাগুলিতে সেই উদ্দেশ্যের পরিপূর্তি ঘোষণা করা হয়েছে যা অনন্ত যুগ থেকে গোপন ছিল। খ্রিস্ট আমাদের জগতে আগমন করতে এবং দেহ ধারণ করতে উদ্যত ছিলেন। তিনি বলেন, আমার জন্য তুমি এক দেহ প্রস্তুত করেছ। যদি তিনি পৃথিবী হওয়ার পূর্বে পিতার সঙ্গে যে মহিমা তার ছিল সেই মহিমাসহ প্রকাশিত হতেন, তবে আমরা তার উপস্থিতির আলো সহ্য করতে পারতাম না। যেন আমরা তা দেখতে পারি এবং বিনষ্ট না হই, তার মহিমার প্রকাশ আচ্ছাদিত করা হয়েছিল। তার দেবত্ব মানবত্বে আচ্ছাদিত ছিল, অদৃশ্য মহিমা দৃশ্যমান মানবরূপে। এই মহৎ উদ্দেশ্যটি প্রতিরূপ ও প্রতীকে আগেই আভাসিত হয়েছিল যে জ্বলন্ত ঝোপে খ্রিস্ট মসির কাছে প্রকাশিত হয়েছিলেন, সেটি ঈশ্বরকে প্রকাশ করেছিল। ঈশ্বরত্বের প্রতিনিধিত্বের জন্য যে প্রতীকটি বেছে নেওয়া হয়েছিল তা ছিল এক নম্র ঝোপ, যার বাহ্যত কোনো আকর্ষণ ছিল না। এইটি অসীমকে ধারণ করেছিল। পরম করুণাময় ঈশ্বর তার মহিমাকে এক অতিশয় বিনীত রূপে আচ্ছাদিত করলেন, যাতে মসি তাতে দৃষ্টি দিতে পারেন এবং বেঁচে থাকতে পারেন। তেমনি দিনে মেঘের স্তম্ভে এবং রাতে অগ্নির স্তম্ভে ঈশ্বর ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করতেন, মানুষের কাছে তার ইচ্ছা প্রকাশ করতেন এবং তাদের তার কৃপা দান করতেন। ঈশ্বরের মহিমা সংযত করা হয়েছিল এবং তার গরিমা আবৃত ছিল, যাতে সীমাবদ্ধ মানুষের দুর্বল দৃষ্টিও তা দর্শন করতে পারে। তেমনি খ্রিস্ট আসার কথা ছিল আমাদের হীনতার দেহে, ফিলিপি 3:1-8 মানুষের সদৃশে। জগতের দৃষ্টিতে তার এমন কোনো সৌন্দর্য ছিল না যে তারা তাকে আকাঙ্ক্ষা করবে, তবু তিনি ছিলেন অবতার রূপ ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর আলো। তার মহিমা ছিল আচ্ছাদিত, তার মহানতা ও গরিমা ছিল গোপন, যাতে তিনি দুঃখিত প্রলোভিত মানুষের কাছে আসতে পারেন।
ঈশ্বর ইসরায়েলের জন্য মুসাকে আদেশ দিলেন, তারা যেন আমার জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করে, যাতে আমি তাদের মধ্যে বাস করি, নির্গমন 25:8, এবং তিনি তার জনগণের মাঝখানে সেই পবিত্র স্থানে বাস করলেন। মরুভূমিতে তাদের ক্লান্তিকর পরিভ্রমণ জুড়ে তার উপস্থিতির প্রতীক তাদের সঙ্গে ছিল, তেমনি খ্রিস্ট আমাদের মানবীয় শিবিরের মাঝখানে তার তাঁবু স্থাপন করলেন। তিনি মানুষের তাঁবুগুলির পাশে নিজের তাঁবু গেড়েছিলেন, যাতে তিনি আমাদের মধ্যে বাস করেন এবং তার দিব্য চরিত্র ও জীবন সম্পর্কে আমাদের পরিচিত করে তোলেন। বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে তাঁবু করে বাস করলেন, আর আমরা তার মহিমা দেখেছি, পিতার নিকট হইতে আগত একমাত্র জন্মিত জনের মহিমা, অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ। যোহন 1:24।
যেহেতু যীশু আমাদের মাঝে বাস করতে এসেছিলেন, আমরা জানি যে
ঈশ্বর আমাদের পরীক্ষার সঙ্গে পরিচিত এবং আমাদের শোক বেদনার প্রতি সহানুভূতিশীল। আদামের প্রত্যেক পুত্র কন্যা বুঝতে পারে যে আমাদের স্রষ্টা পাপীদের বন্ধু, কারণ কৃপার প্রত্যেক শিক্ষা, আনন্দের প্রত্যেক প্রতিশ্রুতি, প্রেমের প্রত্যেক কাজ এবং পৃথিবীতে ত্রাণকর্তার জীবনে প্রকাশিত প্রত্যেক ঐশ্বরিক আকর্ষণে আমরা ঈশ্বর আমাদের সঙ্গে দেখতে পাই।
শয়তান ঈশ্বরের প্রেমের আইনকে স্বার্থপরতার আইন হিসেবে উপস্থাপন করে। সে দাবি করে যে এর বিধান পালন করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের প্রথম পিতামাতার পতন, এর ফলে যে সমস্ত দুঃখ কষ্ট এসেছে তা সহ সে তার জন্য স্রষ্টাকেই দায়ী করে। ফলে মানুষ ঈশ্বরকে পাপ, দুঃখ, ভোগ ও মৃত্যুর প্রবর্তক বলে মনে করে। এই প্রতারণা উন্মোচন করাই ছিল যীশুর উদ্দেশ্য। আমাদেরই একজন হয়ে তিনি আনুগত্যের এক উদাহরণ প্রদান করতে এসেছিলেন। এই জন্য তিনি আমাদের প্রকৃতি নিজের ওপর গ্রহণ করেছিলেন এবং আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। সব বিষয়ে তার ভাইদের ন্যায় হওয়া তার জন্য উপযুক্ত ছিল। হিব্রু 2:17। যদি আমাদের এমন কিছু বহন করতে হতো যা যীশু সহ্য করেননি, তবে এই বিষয়ে শয়তান ঈশ্বরের শক্তিকে আমাদের জন্য অপর্যাপ্ত বলে উপস্থাপন করত। অতএব যীশু সব বিষয়ে আমাদের মতো প্রলোভিত হয়েছিলেন। হিব্রু 4:15। আমরা যে সব পরীক্ষার অধীন তিনি প্রতিটি সহ্য করেছেন এবং তিনি নিজের পক্ষ থেকে এমন কোনো শক্তি ব্যবহার করেননি যা আমাদেরকে মুক্তভাবে দেওয়া হয়নি। মানুষ হিসেবে তিনি প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন এবং ঈশ্বর থেকে প্রাপ্ত শক্তিতে তা জয় করেছিলেন। তিনি বলেন, হে আমার ঈশ্বর, আমি তো মার ইচ্ছা পালন করতে আনন্দ করি। হ্যাঁ, তোমার বিধি আমার হৃদয়ের মধ্যে আছে। গীতসংহিতা 40:8। তিনি যখন সৎকর্ম করতেন এবং শয়তানে আক্রান্ত সকলকে আরোগ্য করতেন, তখন তিনি মানুষের কাছে ঈশ্বরের আইনের চরিত্র এবং তার সেবার প্রকৃতি স্পষ্ট করে তুলেছিলেন। তার জীবন সাক্ষ্য দেয় যে আমরাও ঈশ্বরের আইন মানতে সক্ষম।
তার মানবত্বের দ্বারা খ্রিস্ট মানবতাকে স্পর্শ করেছিলেন। তার ঈশ্বরত্বের দ্বারা তিনি ঈশ্বরের সিংহাসন আঁকড়ে ধরে আছেন। মানবপুত্র হিসেবে তিনি আমাদের আনুগত্যের দৃষ্টান্ত দিয়েছেন। ঈশ্বরের পুত্র হিসেবে তিনি আমাদের আনুগত্য করার শক্তি দেন। হোরেব পর্বতের গুল্ম থেকে মোশিকে যিনি বলেছিলেন, আমি যে আমি, ইসরায়েলের সন্তানদের এভাবেই বলবে, আমি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। তিনি ছিলেন খ্রিস্ট। নির্গমন 3:14। এটাই ছিল ইসরায়েলের মুক্তির অঙ্গীকার। সুতরাং যখন তিনি মানুষের সদৃশে এলেন, তিনি নিজেকে সেই আমি বলে ঘোষণা করলেন। বেথলেহেমের শিশু, নম্র ও বিনীত উদ্ধারকর্তা, তিনিই শরীরে প্রকাশিত ঈশ্বর। 1 তিমোথীয় 3:16। আর আমাদের তিনি বলেন, আমি সেই সৎ মেষপালক, আমি জীবন্ত অন্ন, আমি পথ, সত্য ও জীবন। স্বর্গ ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। যোহন 10:1-6 আমি প্রতিটি প্রতিশ্রুতির নিশ্চয়তা। আমি আছি, ভয় করো না, ঈশ্বর আমাদের সঙ্গে। এটাই আমাদের পাপ থেকে মুক্তির জামিন, স্বর্গের আইন মানার শক্তির নিশ্চয়তা। The Desire of Ages 23:24